ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন শুক্রবার দুপুর, বাংলাদেশে ভারতে শুক্রবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দুজন বিশেষজ্ঞ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
রয়েছে বাংলাদেশে যুদ্ধাপরাধীর বিচার সম্পর্কে পাকিস্তানের প্রতিক্রিয়া সম্পর্কে করাচি থেকে মাসকাওয়াত আহসানের সাক্ষাৎকার।
জনগণের পক্ষ থেকে অনেক ক্ষেত্রে দাবি জানানো হচ্ছে যে বাংলাদেশে যদি জামাতের নেতাদের গণহত্যার কারণে বিচার হতে পারে, তাহলে পাকিস্তানে এই যে গণহত্যা এখন চলছে এর জন্য জামাতের নেতাদের কেন বিচার হবে না।
থাকছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
আইএসআইএস সমর্থকরা আক্রমণ চালাতে পারে পশ্চিমী দেশের নাগরিকদের উপর।
তাছাড়াও আজ রয়েছে সম্পাদকীয়, তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার হোয়াইট হাউসে কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা করবেন। মনে করা হচ্ছে যে ইসলামিক স্টেট দলের বিরুদ্ধে লড়াইয়ে আইনগত অনুমোদনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং কোটি কোটি ডলার সাহায্যেরও অনুরোধ জানাবেন। এ সপ্তাহের গোড়ার দিকে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেছিলেন যে তিনি বিধায়কদের ইরাক এবং সিরিয়ায় চরমপন্থী জঙ্গি দলের বিরুদ্ধে সামরিক বাহিনী ব্যবহার করার বিষয়টি ক্যাপিটল হিলে ভোটের মাধ্যমেই অনুমোদনের অনুরোধ জানাবেন। তবে মিস্টার ওবামা এখন কংগ্রেসের দুটি কক্ষেই বিরোধীদের মুখোমুখি হবেন। প্রেসিডেন্ট ওবামা বললেন,
The world needs to know we are united behind this effort and the men and women of our military deserve
তিনি বললেন, বিশ্বের এটা জানা উচিত আমরা ঐক্যবদ্ধ, আমাদের মহিলা এবং পুরুষ সামরিক সেনাদের যে প্রচেষ্টা তার প্রতি আমাদের পরিষ্কার ঐক্যবদ্ধ সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের কয়েকদিন পরে এই বৈঠক হতে যাচ্ছে। ওই নির্বাচনে রিপাবলিকান দল সেনেট এবং প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ লাভ করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দুজন বিশেষজ্ঞ যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের প্রাণদণ্ড স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন যে দণ্ডপ্রাপ্তের ক্ষমা প্রার্থনার অধিকার রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
জেনেভা থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাতে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেন এক্সিকিউশন বিষয়ক জাতিসংঘের বিশেষ রেপোর্টিয়ার ক্রিস্টফ হেইন্স এবং বিচার এবং আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক স্পেশাল রেপোর্টিয়ার গ্যাব্রিয়েল নাউন। তারা বিবৃতিতে বাংলাদেশের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিষয়ক ট্রাইব্যুনালকে একটি বিশেষ অভ্যন্তরীণ আদালত হিসেবে আখ্যায়িত করে ওই ট্রাইব্যুনালের স্বচ্ছতা এবং যথাযথ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উত্থাপন করেন। বিবৃতিতে বলা হয়, যেসব দেশে মৃত্যুদণ্ড বাতিল করেনি সেসব দেশে মৃত্যুদণ্ড দিতে হলেও তা হতে হবে সর্বোচ্চ স্বচ্ছতা, যথাযথ আইনি প্রক্রিয়ার সব বিষয়গুলো নিশ্চিত করে। বিবৃতিতে তারা বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার উপরও গুরুত্ব আরোপ করেন। বিবৃতিতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষমা প্রার্থনার অধিকার রয়েছে বলেও তারা উল্লেখ করেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে 1971 সালে যুদ্ধ অপরাধ সংগঠনের দায়ে দণ্ডদান সম্পর্কে পাকিস্তানের প্রতিক্রিয়া সম্পর্কে করাচি থেকে নেওয়া একটি সাক্ষাৎকার শুনবেন আজই বিশ্ব সংবাদের পর। ভারতে আইএসআইএস এর জঙ্গি সমর্থকরা পশ্চিমী নাগরিকদের ওপর আক্রমণ চালাতে পারে বলে সেখানকার গোয়েন্দা বিভাগ সতর্ক করে দিয়েছে। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
ভারতে এখনও আইএসআইএস সেইভাবে ঘাঁটি গেড়ে বসেনি, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে তাদের প্রশিক্ষিত তরুণদের হিংসায় উদ্বুদ্ধ করার যে কাজ চালাচ্ছে তারা, সে সম্পর্কেই অত্যন্ত উদ্বিগ্ন ভারতের গোয়েন্দাকর্তারা। তাদের আশঙ্কা, আমেরিকা বিভিন্ন পশ্চিমী দেশ ও ইসরায়েলের নাগরিকদের ওপর বিচ্ছিন্নভাবে হামলা চালাতে পারে আইএসআইএস এর হিংসায় দীক্ষিত তরুণেরা। কলকাতা এবং অন্যান্য বড় ভারতীয় শহরের পুলিশ কর্তাদের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থারা পরামর্শ দিয়েছে, বিভিন্ন দূতাবাস তো বটেই, এছাড়াও বিদেশি নাগরিকদের যাতায়াত আছে এমন সব জায়গায় যেন কড়া নজরদারি চালানো হয়। ইন্টারনেট ঘেঁটে দেখা গিয়েছে ISIS তরুণদের পরামর্শ দিচ্ছে যে যার নিজের দেশেই তরুণরা যেন প্রয়োজনে ছুরি হাতেই আক্রমণ করে মার্কিনী ও ইসরায়েলি নাগরিকদের ওপর। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সরকারি ও বেসরকারি সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে যে ভারতের তদন্ত সংস্থা NIA-র মতে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বিস্ফোরণের পেছনে কাজ করেছে বৃহত্তর বাংলাদেশ সংগঠনের ছক। এ সম্পর্কে ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে বিস্তারিত জানিয়েছে। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের টেলিফোন বার্তা।
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে কেন্দ্র করে এ রাজ্যের বিভিন্ন প্রান্তে জঙ্গি জেহাদি মডিউল গঠনের অপচেষ্টা বৃহত্তর বাংলাদেশ গঠনের বড় ষড়যন্ত্রেরই অঙ্গ বলে জানালো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA। 387 পাতার তদন্তের রিপোর্টে বৃহত্তর বাংলাদেশ গঠনের চক্রান্ত প্রসঙ্গে NIA জানিয়েছে, প্রকৃত বিষয়টি পাক গুপ্তচর সংস্থা ISI এর পরিকল্পিত অপারেশন পিনকোডের অন্তর্ভুক্ত। NIA এর কথায়, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া সহ উত্তরবঙ্গের অসম লাগোয়া কিছু অংশ এবং অসমের করিমগঞ্জ, ধুবড়ী, বরপেটা জেলাকেও ওই পরিকল্পনায় সামিল করার চেষ্টা চলছে। এরই পাশাপাশি ত্রিপুরা ও মেঘালয়ের কিছু অংশকে বৃহত্তর বাংলাদেশে অন্তর্ভুক্ত করার চক্রান্তও রয়েছে। তদন্তকারীদের বক্তব্য, অনেকটা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার ধাঁচে বৃহত্তর বাংলাদেশ গঠনের পরিকল্পনা রয়েছে আল কায়দা ও তার মতাদর্শে বিশ্বাসী উপমহাদেশের জঙ্গি জিহাদি সংগঠনগুলির। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
চীন এবং জাপান তাদের মধ্যকার সংলাপ শুরু করার বিষয়ে একমত প্রকাশ করেছে। এই পদক্ষেপে এটাই প্রতীয়মান হয় যে বিশ্বের দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তর অর্থনৈতিক শক্তিধর দেশ দুটির মধ্যে যে দীর্ঘকালের শীতল সম্পর্ক বিদ্যমান ছিল তা থেকে তারা বেরিয়ে আসতে পারবে। বেইজিংয়ের পররাষ্ট্র দপ্তর শুক্রবার জানিয়েছে যে দুপক্ষই রাজনৈতিক, কূটনৈতিক এবং নিরাপত্তা সংলাপ ক্রমশ শুরু করবে এবং নিজেদের মধ্যে রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস গড়ে তোলার চেষ্টা করবে। এই আলোচনা কখন শুরু হবে এবং অথবা তাদের মধ্যে কোন পর্যায়ের আলোচনা হবে সে বিষয়ে চীন কিছুই জানায়নি। বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের জাতীয় কাউন্সিলর ইয়াং জেইচি এবং জাপানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাতারু ইয়াচির মধ্যকার বৈঠকে ওই চুক্তি সম্পাদিত হয়। বাংলাদেশ আরবান হেলথের 2014 সালের প্রতিবেদনে বলা হয়েছে দেশের প্রতি 16 জন মানুষের মধ্যে একজনের বসত কোনো না কোনো বস্তিতে। এ নিয়ে শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।
প্রতিবেদনে বলা হয়েছে 9টি সিটি কর্পোরেশনে বস্তিতে বসবাস করে 1 কোটি মানুষ, যাদের 75 ভাগই পুরো পরিবার নিয়ে থাকে এক কামরায়। বস্তিবাসীর বেশিরভাগই জাতীয় আয়ের সাথে যুক্ত, অর্থনীতির প্রয়োজনেই তাদের স্বাভাবিক বসবাস উপযোগী বাসস্থানের আয়োজনে সরকারকে নজর দেওয়া উচিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়েছে, প্রতি বছর শহরগুলোতে প্রায় 1.6 কোটি মানুষ বাড়ছে, আগামী কয়েক বছরে 1.9 কোটি ছাড়াতে পারে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সরকারি সেনা এবং চরমপন্থী বোকো হারাম জঙ্গিদের মধ্যে লড়াইয়ে অন্তত 16 জন অসামরিক লোক এবং কয়েক ডজন জঙ্গি নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছে যে বোকো হারাম জঙ্গিরা বুধবার উত্তরাঞ্চলের মালুম ফতরি শহরে অতর্কিত হানা দেয় এবং দুদলের মধ্যে 12 ঘণ্টারও বেশি সময় ধরে প্রচণ্ড লড়াই চলে। ইসরায়েলের হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন যে গাড়ি আক্রমণে আহত দ্বিতীয় আরেক ইসরায়েলি মারা গিয়েছেন। এ সপ্তাহের প্রথম দিকে পূর্ব জেরুজালেমে পথচারীর ওপরে গাড়ি চালিয়ে ওই আক্রমণ চালানো হয়। ইসরায়েলি পুলিশ জানিয়েছে যে বুধবার এক ফিলিস্তিনি ইচ্ছাকৃতভাবে জনাকীর্ণ একটি এলাকায় গাড়ি চালিয়ে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। ওই ঘটনায় আরও অনেকে আহত হয়েছে, যার মধ্যে 20 বছর বয়সী এক তরুণ গুরুতরভাবে আহত হয়। আক্রমণকারী গাড়ি থেকে বেরিয়ে আসলে পুলিশ তাকে মারাত্মকভাবে গুলি করে। ইরাক যুদ্ধে আমেরিকার প্রাক্তন সেনারা রাসায়নিক অস্ত্র তৈরির উপকরণের সংস্পর্শে এসেছে, যুক্তরাষ্ট্রের প্রধান একটি সংবাদপত্রে প্রকাশিত হয় এই রিপোর্টটি। ইরাক যুদ্ধে আমেরিকায় 600 জন প্রাক্তন সেনার সামরিক অস্ত্র তৈরির উপকরণের সংস্পর্শে এসেছিল এবং পেন্টাগন বিষয়টি তেমন একটা গুরুত্ব সহকারে দেখেনি। ওই সেনারা 2003 সালে রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসে। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয় এই বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল আবিষ্কার করেন যখন ইরাক যুদ্ধ ফেরত সেনাদের প্রশ্ন উত্তরের ফর্ম ভর্তি করতে হয় সেইগুলো বিশদভাবে পর্যালোচনা করার সময়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ করার অভিযোগে বাংলাদেশে আইসিটির অধীনে যে বিচার চলছে এবং কয়েকজনকে যে দণ্ড দেওয়া হয়েছে সে সম্পর্কে পাকিস্তানের কোনো কোনো মহলে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। এবং যেমনটি আপনারা জানেন যে এরই মধ্যে বাংলাদেশ সরকার পাকিস্তানের কাছে এ ধরনের প্রতিক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তবে পাকিস্তানে এই ধরনের প্রতিক্রিয়ার প্রকৃত স্বরূপ কী, সাধারণ মানুষই বা সেখানে কী ভাবছেন, সে নিয়ে করাচিতে রাজনৈতিক বিশ্লেষক মাসকাওয়াত আহসানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ওয়াশিংটন থেকে আনিস আহমেদ।
বাংলাদেশে যুদ্ধ অপরাধের চলমান বিচার, বিশেষত সম্প্রতি জামাত প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কামরুজ্জামানের আপিল উচ্চ আদালতে খারিজ হয়ে যাওয়ার পর পাকিস্তানে প্রতিক্রিয়ার যে খবর আমরা পাচ্ছি মাসকাওয়াত আহসান, সেই প্রতিক্রিয়াটি ঠিক কি রকম?
পাকিস্তানে যেটা দেখা গেছে যে জামাতে ইসলামী তৎপর প্রতিক্রিয়া জানাতে, তারা তাদের নিজেদের ওয়েবসাইটে নিজামীকে, কামরুজ্জামানকে তাদের নিজেদের সৈনিক বলে দাবি করে সমবেদনা জানাচ্ছে এবং বাংলাদেশ সরকারের কঠোর সমালোচনা করছে। আর মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র মুসলিম লীগ নওয়াজ গ্রুপের চৌধুরী নিসার, যিনি আবার স্বরাষ্ট্র মন্ত্রীও, তিনি তার প্রতিক্রিয়ায় সমবেদনা জ্ঞাপন করেছেন এই যুদ্ধাপরাধীদের ব্যাপারে এবং বাংলাদেশ সরকারের সমালোচনা করেছেন এবং যেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে বিবেচনা করেছে পাকিস্তানের মিডিয়ার কিছু টকশোতেও, এবং এ নিয়ে কথাবার্তা চলছে। আরেকজন ব্যক্তি রয়েছেন পাকিস্তানের রেল মন্ত্রী সাদ রফিক, যিনি ওই মুসলিম লীগ নওয়াজের লোক, উনিও এরকম প্রতিক্রিয়ায় জানিয়েছেন। মোটামুটি ভাবে এটা বাদ দিলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, পাকিস্তান পিপলস পার্টি বা MQM, এরা কিন্তু এ ধরনের কোনো প্রতিক্রিয়া যায়নি। সুতরাং এটি সামগ্রিকভাবে পাকিস্তানের প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত হতে পারে কিনা বোঝা যাচ্ছে না।
কিন্তু একথা তো সত্যি যে দুজন মন্ত্রী, ক্ষমতাসীন দলের দুজন মন্ত্রী যখন এরকম প্রতিক্রিয়া দেখান, এরকম মন্তব্য করেন, তখন তো সেটা দায় সরকারকেই নিতে হয়।
এটি অবশ্যই, এবং বিশেষ করে যখন স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলছেন, এবং এটিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে চৌধুরী নিসার ব্যক্তিগত পর্যায়ে বলেছেন, এটি কোনো দলীয় অভিমত বা সরকারের অভিমত নয়। কিন্তু যেহেতু উনি একজন মন্ত্রী, তার দায়িত্ববোধের জায়গা থেকে এরকম কথা বলতে পারেন না অবশ্যই, এবং তা নিয়ে বাংলাদেশও প্রশ্ন তুলেছে। তো এখানে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে জামাতের গুরুত্ব প্রায় ফুরিয়ে এসেছিল, বিশেষ করে তেহরিকি তালিবান পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযানটি চলছে তার প্রেক্ষিতে। কিন্তু ইমরান খানের সাম্প্রতিক বিপ্লবের কারণে সরকার খানিকটা বেকায়দায় পড়েছে, এবং ইমরান খানের খাইবার পাখতুনখোয়ার যে সরকার, সেখানে জামাত রয়েছে। সুতরাং জামাতকে দিয়ে ইমরান খানের উপরে চাপ সৃষ্টি করানোর জন্য সরকার জামাতকে ব্যবহার করছে। জামাত এই কারণে আবার দেখা যাচ্ছে যে পাকিস্তানের বর্তমান সরকারটিকে এই যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে চাপ সৃষ্টি করছে। এরকম একটি অভ্যন্তরীণ রাজনীতির খেলাও এখানে রয়েছে।
তার মানে আপনি বলতে চাইছেন যে এই প্রতিক্রিয়াটি পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে যে নানান রকমের মেরুকরণ ঘটছে তারই এক ধরনের প্রভাব এবং প্রতিবিম্ব?
সেটাই, কারণ দেখুন বারবার কিন্তু প্রতিক্রিয়াটা আসছে জামাতের ইসলামের পক্ষ থেকে, এবং জামাতে ইসলাম প্রতিক্রিয়া জানাচ্ছে কারণ বাংলাদেশের জামাত ও তাদেরই দল, কিন্তু অন্যান্য বড় যে রাজনৈতিক দলগুলো তাদের এর সঙ্গে সম্পৃক্ততা নেই। এমনকি এর আগে রেজুলিউশনটি পাশ করা হয়েছিল সেই কাদের মোল্লার মৃত্যুর পরে সংসদে, ওটি নিয়ে পাকিস্তান পিপলস পার্টি MQM এর সাংসদদের আপত্তি ছিল, তারা বেরিয়ে গিয়েছিল, স্পিকারেরও আপত্তি ছিল, এমনকি ক্ষমতাসীন মুসলিম লীগ নওয়াজের শীর্ষ নেতাদের অনেকেই ওই সেশনে অনুপস্থিত থেকে তাদের প্রতিবাদ জানিয়েছেন। সুতরাং এটি জামাতের চাপেই মূলত, যেহেতু দক্ষিণপন্থী এই সরকার, তাকে এ ধরনের প্রতিক্রিয়া জানাতে হচ্ছে এমনটা জানাচ্ছেন শীর্ষ রাজনৈতিক মহল।
তাহলে 1971 সালের এই যুদ্ধ অপরাধীদের বিচার সম্পর্কে পাকিস্তানের মধ্যে সামগ্রিক মনোভাবটা কি বলে আপনার মনে হয়?
পাকিস্তানের মধ্যে আগে যে একটা ন্যারেটিভ চালু ছিল যে এটি ভারত পাকিস্তান যুদ্ধ বা ইতিহাস বিকৃতির যে চেষ্টা করা হয়েছিল, ওটা এই ইন্টারনেটের যুগ এবং মিডিয়া প্রসারের যুগে এসে তারুণ্যের মধ্যে অনেকটাই কমে এসেছে বলে মনে হয়েছে। কারণ নাগরিক সমাজে এই বিচারের প্রশংসা পাওয়া গেছে, এমনকি যেহেতু দেখা গেছে যে জামাতে ইসলামের সশস্ত্র উইং বলে অভিযুক্ত TTP পাকিস্তানে অনেক হত্যাযজ্ঞ চালিয়েছে, জনগণের পক্ষ থেকে অনেক ক্ষেত্রে দাবি জানানো হচ্ছে যে বাংলাদেশে যদি জামাতের নেতাদের গণহত্যার কারণে বিচার হতে পারে, তাহলে পাকিস্তানে এই যে গণহত্যা এখন চলছে এর জন্য জামাতের নেতাদের কেন বিচার হবে না। সেই জায়গা থেকে সাধারণ মানুষের মধ্যে আগে যে ধরনের প্রবণতা ছিল ওটা সম্ভবত নেই, এবং নাগরিক সমাজেও এটা নেই। সবাই বাংলাদেশের এই যুদ্ধাপরাধীদের বিচারে খুশি বলেই মনে হয়।
পাকিস্তানের জনগণ সামগ্রিকভাবে, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা যুদ্ধ দেখেনি, কেবলমাত্র ইতিহাসে পড়েছে, তারা বাংলাদেশে 71-এ সংগঠিত মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে কতখানি অবগত?
পাকিস্তানের যে তারুণ্য রয়েছে তাদেরকে যেহেতু দীর্ঘদিন ধরে তাদের যে স্কুল কারিকুলাম রয়েছে, তাদের যে সিলেবাস রয়েছে, এর মাধ্যমে তাদেরকে একটি ভুল ইতিহাস বা বিকৃত ইতিহাস শিক্ষা দেওয়া হয়েছে, ফলে একটি ভুল ন্যারেটিভ জেনেই তারা বড় হয়েছে। যেমন ধরুন কত সংখ্যক মানুষ নিহত হয়েছেন 71-এর যুদ্ধে, তা নিয়ে একটি অযথা বিতর্ক সৃষ্টির চেষ্টাও রয়েছে কোনো কোনো মহলে। কিন্তু পাকিস্তানের তারুণ্য যতটুকু তাদের সঙ্গে আলাপ করে বোঝা যায় যে বর্তমানে বাংলাদেশের যে উন্নয়ন ঘটেছে সেটির দিকে লক্ষ্য রেখে অন্তত ওই যুক্তিটিকে বুঝতে পারছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ জিতে যাওয়ায় পাকিস্তান শাসনের ম্যান্ডেট তারা পেয়েছিলেন, ওই ম্যান্ডেটটিকে ভঙ্গ করার কারণেই বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়েছে এবং এই মুক্তিযুদ্ধ ঘটেছে। সুতরাং তারুণ্য অন্তত ওই বাস্তবতাটি এখন জেনে গেছে ভুলটি কোন পক্ষে ছিল।
মাসকাওয়াত আহসান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। রোগের হাত থেকে বাঁচতে হলে শিশুদের অবশ্যই টিকা দিতে হবে, এবং কোন সময় কোন টিকা দেওয়া হচ্ছে তার একটা রেকর্ড বা হিসেবও রাখতে হবে। উন্নয়নশীল দেশে এই রেকর্ড ভালোভাবে সংরক্ষণ করা হয় না, সেজন্যে চেষ্টা চলছে উন্নয়নশীল দেশের উপযোগী পদ্ধতি তৈরি করার। এ নিয়ে রোজেন স্কারবলের রিপোর্টের ওপর ভিত্তি করে সতরূপা বড়ুয়ার প্রতিবেদন।
পৃথিবীতে প্রতি বছর 25 লক্ষ শিশু মারা যায় এমন রোগের কারণে যার প্রতিষেধক বাজারে পাওয়া যায়। জন্ম থেকে 4 সাল বয়স পর্যন্ত শিশুকে টিকা দেওয়ার উপযুক্ত সময়। ডাক্তাররা বলেন শিশুকে সুস্থভাবে বেড়ে উঠতে হলে টিকা দিতেই হবে। সম্প্রতি আমার সহকর্মী সাবরিনা চৌধুরী তার 9 মাসের শিশু ইসানকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন টিকা দেওয়ার জন্য।
হ্যাঁ, আমি আমার ছেলে ইসানকে এই তো কিছুদিন আগে তার 8 মাসের টিকা দেবার জন্য ডাক্তারের অফিসে নিয়ে গিয়েছিলাম। শিশুরা সম্ভাব্য যে সমস্ত সাংঘাতিক রোগে আক্রান্ত হতে পারে সে সমস্ত রোগকে প্রতিহত করার জন্য টিকা অবশ্যই দিতে হবে। এর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না।
ইসানের কোনো অসুবিধা হয়েছিল?
সাধারণত টিকা দেবার পর জ্বর হতে পারে, তবে ওর ব্যাপারে আমি ঠিক জ্বর হয়েছে আমি এটা দেখিনি। তবে একটা ব্যাপার লক্ষ্য করেছি, সে সারাদিন একটু চুপচাপ হয়ে থাকে যেদিন টিকা দেওয়া হয়।
এটা কি আপনি মনে করেন ব্যথা পেয়েছে সে সেজন্য?
হ্যাঁ, এটা হতে পারে কিছুটা ব্যথার কারণে, যেখানে টিকা দেওয়া হয়েছে সে জায়গায় সে ব্যথা পেয়ে থাকতে পারে, সে তো বলতে পারে না, ছোট বাচ্চা 9 মাসের।
শিশুকে শুধু টিকা দিলেই চলবে না, কোন সময় কোন টিকা দেয়া হচ্ছে তার একটা রেকর্ড বা হিসেবও রাখতে হবে।
আমি যখন আমার সন্তানকে টিকা দিতে নিয়ে গেলাম, সেখানে আমি জানতে পারলাম তারা প্রতিটি টিকা দানের যেই ডেটা রয়েছে, তারা সেই ডেটাটা যেই শিশু যেখানে থাকে সেই এলাকার কাউন্টির স্বাস্থ্য সেবা কেন্দ্রে তারা সেটাকে সংরক্ষিত করে রাখে, লিপিবদ্ধ করে রাখে।
অবশ্য উন্নয়নশীল দেশের প্রায় 2.5 কোটি শিশু নিয়মিত টিকা নেয় না। উন্নয়নশীল দেশে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল, কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ করা হয় না, সেখানে ডিজিটালভাবে আঙুলের ছাপের রেকর্ড সংরক্ষণ করা যেতে পারে, বললেন মিশিগান স্টেট ইউনিভার্সিটির অনিল জৈন।
And fingerprints is an obvious candidate to use to recognize an individual. It has been successfully.
তিনি বলছিলেন আঙ্গুলের ছাপের মাধ্যমে সহজেই একজন মানুষকে চেনা যায়। প্রাপ্তবয়স্কদের শনাক্ত করার কাজে গত 100 বছর ধরে এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এখন চ্যালেঞ্জ হলো আঙ্গুলের ছাপের মাধ্যমে কি শিশুদেরও শনাক্ত করা সম্ভব কিনা। এর উত্তর জানার জন্য শিশুদের আঙ্গুলের ছাপের সাথে জড়িত নানা দিক পরীক্ষা করতে হয়েছে মিস্টার জৈনকে।
They often suck their fingers or sometimes they may be covered with some oil or cream. And also the impressions while they are formed.
বাচ্চাদের একটা স্বভাব হলো তারা সারাদিন আঙ্গুল চষে, অনেক সময়ই তাদের হাতে ক্রিম বা তেল লাগানো থাকে। এছাড়াও তাদের হাত ও আঙ্গুল ছোট হওয়ার কারণে ভালোভাবে তাদের আঙ্গুলের ছাপ বোঝা যায় না। মিস্টার জৈন পরীক্ষার জন্য দুটো জায়গা বেছে নিয়েছিলেন, একটি হলো যুক্তরাষ্ট্রের মিশিগানের ইস্ট ল্যান্সিং আর অন্য জায়গাটি হলো পশ্চিম আফ্রিকার বেনিন। দেখা গেছে মিশিগানের শিশুদের আঙ্গুলের ছাপ শনাক্ত করা গেছে 98% ক্ষেত্রে, ওদিকে বেনিনের শিশুদের আঙ্গুলের ছাপ শনাক্ত করা গেছে মাত্র 75% ক্ষেত্রে। যদি সঠিকভাবে আঙ্গুলের ছাপ নেওয়া যায় তাহলে এই আঙ্গুলের ছাপের মাধ্যমে কোন শিশুকে টিকা দেওয়া হয়নি তা সহজেই জানা যাবে। এর মূল লক্ষ্যই হল শিশুদের টিকাদান নিশ্চিত করা।
শ্রোতা বন্ধুরা, ভয়েস অফ আমেরিকা ও যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা সংস্থা USAID যৌথ উদ্যোগে এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় প্রণীত স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ক রিপোর্ট আমাদের অনুষ্ঠানে প্রচারিত হয় প্রতি রবিবার। শোনার আমন্ত্রণ রইল।
এখন শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে।
দক্ষিণ এশিয়ায় একই মনোভাবাপন্ন দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব জোরদার করা অব্যাহত রেখেছে। এমনই একটি দেশ হচ্ছে বাংলাদেশ। বিশ্বের সবচাইতে জনবহুল দেশগুলোর তালিকায় বাংলাদেশ হচ্ছে অষ্টম এবং যুক্তরাষ্ট্রের এক শরিক। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অভিন্ন স্বার্থ ও লক্ষ্যের ভিত্তিতে একটি দৃঢ় ও ক্রমবর্ধিত দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। এই অংশীদারিত্ব আরও সম্প্রসারণের জন্য 2012 সালে এই দুই দেশ বার্ষিক উচ্চ পর্যায়ের অংশীদারিত্ব আলোচনার সূচনা করে। অক্টোবর মাসে তৃতীয় অংশীদারিত্ব সংলাপ শুরু হয় ওয়াশিংটনে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয় সংশ্লিষ্ট আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করেন। গত মে মাসে ঢাকায় দ্বিতীয় অংশীদারিত্ব সংলাপের পর দুদেশের মধ্যে বিভিন্নভাবে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং মাদক পাচারের বিরুদ্ধে অভিন্ন লড়াই জোরদার করার লক্ষ্যে তারা চুক্তি স্বাক্ষর করেছে এবং কার্যকর করছে। খাদ্যে স্বনির্ভরতা এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অংশীদারিত্ব বাংলাদেশকে সাহায্য করেছে। নিরাপত্তা অংশীদারিত্বের একটি উল্লেখযোগ্য দিক ছিল যুক্তরাষ্ট্রের দেওয়া একটি জাহাজ ডিসেম্বরে সেখানে গিয়ে পৌঁছায়। বাংলাদেশি নৌবহরে সেটিই সবচাইতে বড় জাহাজ। বসন্তে আরেকটি জাহাজ বাংলাদেশে গিয়ে পৌঁছবে। জাতিসংঘের শান্তিরক্ষা তৎপরতায় বিশ্বে সবচাইতে বেশি সৈন্য পাঠায় বাংলাদেশ। বাংলাদেশ সেভাবে ইতিমধ্যেই বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি করেছে। শান্তি রক্ষার ক্ষেত্রে তাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের শান্তিরক্ষা তৎপরতা প্রশিক্ষণ কেন্দ্রের বড় ধরনের সম্প্রসারণে অর্থায়ন করবে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বেশ কিছু ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে যা সরাসরি তাদের জনগোষ্ঠীর ওপর প্রভাব রাখবে। এর মধ্যে অন্তর্ভুক্ত জলবায়ু পরিবর্তন, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং শ্রমিক নিরাপত্তা ও তাদের অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তার উন্নয়ন এবং শ্রমিকদের অধিকারের সংস্কারের, মৌলিক স্বাধীনতা এবং নাগরিক অধিকারের সুরক্ষায় বাংলাদেশের যে চ্যালেঞ্জ রয়েছে যুক্তরাষ্ট্র সেটি উপলব্ধি করে। কিন্তু অনেকটা অগ্রগতি সাধন সত্ত্বেও এখনও অনেক কাজ বাকি। যুক্তরাষ্ট্র স্বার্থ সংশ্লিষ্টদের সঙ্গে শরিকানা অব্যাহত রাখবে বাংলাদেশকে সাহায্য করার জন্য যাতে তাদের তৈরি পোশাক শিল্পে পরিবর্তন আসে। সেদেশের সক্রিয় ও সজাগ সুশীল সমাজকে সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি আহ্বান জানাচ্ছে। সুশীল সমাজ দেশে প্রচুর অবদান রেখেছে। দারিদ্র্যমোচন, মাতৃ ও শিশু মৃত্যু হ্রাস এবং মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা প্রাপ্তি বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ বেশ অগ্রগতি সাধন করেছে। অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণে উন্নতি সাধনের লক্ষ্যে উভয় দেশই এখন একযোগে কাজ করছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সবশেষে দুই দেশের লক্ষ্য হচ্ছে কম বয়সীদের সংলাপে সংশ্লিষ্ট করা এবং অভিন্ন মূল্যবোধ, আশা আকাঙ্ক্ষা ও অভিন্ন স্বার্থের প্রসার ঘটানো। এটি করে তারা এটি নিশ্চিত করবে যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে যে দৃঢ় সম্পর্ক রয়েছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার হোয়াইট হাউসে কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা করবেন। মনে করা হচ্ছে যে তিনি ইসলামিক স্টেট দলের বিরুদ্ধে লড়াইয়ে আইনগত অনুমোদনের বিষয়টি নিয়েই আলোচনা করবেন এবং কোটি কোটি ডলার সাহায্যেরও অনুরোধ জানাবেন। এ সপ্তাহের গোড়ার দিকেই এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেছিলেন যে তিনি বিধায়কদের ইরাক ও সিরিয়ায় চরমপন্থী জঙ্গি দলের বিরুদ্ধে সামরিক বাহিনী ব্যবহার করার বিষয়টি ক্যাপিটল হিলে ভোটের মাধ্যমেই অনুমোদনের অনুরোধ জানাবেন। তবে মিস্টার ওবামা এখন কংগ্রেসের দুটি কক্ষেই বিরোধের মুখোমুখি হবেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের কয়েকদিন পরেই এই বৈঠক হতে যাচ্ছে। ওই নির্বাচনে রিপাবলিকান দল সেনেট এবং প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ লাভ করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দুজন বিশেষজ্ঞ যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের প্রাণদণ্ড স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন যে দণ্ডপ্রাপ্তের ক্ষমা প্রার্থনার অধিকার রয়েছে। চীন এবং জাপান তাদের মধ্যে সংলাপ শুরু করার বিষয়ে একমত প্রকাশ করেছে। এই পদক্ষেপে এটাই প্রতীয়মান হয় যে বিশ্বের দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তর অর্থনৈতিক শক্তিধর দেশ দুটির মধ্যে যে দীর্ঘকালের শীতল সম্পর্ক বিদ্যমান ছিল তা থেকে তারা বেরিয়ে আসতে পারে। বেইজিংয়ে পররাষ্ট্র দপ্তর শুক্রবার জানিয়েছে যে দুপক্ষই রাজনৈতিক, কূটনৈতিক এবং নিরাপত্তা সংলাপ ক্রমশ শুরু করবে এবং নিজেদের মধ্যে রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস গড়ে তোলার চেষ্টা করবে। এই আলোচনা কখন শুরু হবে অথবা তাদের মধ্যে কোন পর্যায়ের আলোচনা হবে সে বিষয়ে চীন কিছুই জানায়নি। বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের জাতীয় কাউন্সিলর ইয়াং জেইচি এবং জাপানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাতারু ইয়াচির মধ্যকার বৈঠকে ওই চুক্তি সম্পাদিত হয়। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সরকারি সেনা এবং চরমপন্থী বোকো হারাম জঙ্গিদের মধ্যে লড়াইয়ে অন্তত ১৬ জন অসামরিক লোক এবং কয়েক ডজন জঙ্গি নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছে যে বোকো হারাম জঙ্গিরা বুধবার উত্তরাঞ্চলের মালুম ফতোরি শহরে অতর্কিতে হানা দেয় এবং দুদলের মধ্যে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে প্রচণ্ড লড়াই চলে। মাদু বোকারা নামের এক ব্যবসায়ী যিনি ওই শহরেই বাস করেন তিনি জানান, লড়াই শেষে ১৬ জন এলাকাবাসীর মৃতদেহ তিনি দেখেছেন। তিনি বলেন বিমান আক্রমণ এবং বন্দুকের গুলিতে কয়েক ডজন জঙ্গি নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রধান একটি সংবাদপত্রে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে ইরাক যুদ্ধে আমেরিকার ৬০০ প্রাক্তন সেনা রাসায়নিক অস্ত্র তৈরির উপকরণের সংস্পর্শে এসেছিল এবং পেন্টাগন বিষয়টি তেমন একটা গুরুত্ব সহকারে দেখেনি। ওই সেনারা ২০০৩ সালে রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসে। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয় ওই বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল আবিষ্কার করেন। ইরাক যুদ্ধ ফেরত সেনাদের প্রশ্ন উত্তরের ফর্মে যে ভর্তি করা হয় সেগুলো বিশদভাবে পর্যালোচনা করার সময়। ইরাকে ৬২৯ জন সেনা বিষাক্ত গ্যাসসহ রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসেছে। ইসরায়েলের হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন যে গাড়ি আক্রমণে আহত দ্বিতীয় আরেক ইসরায়েলি মারা গিয়েছেন। এ সপ্তাহের প্রথম দিকে পূর্ব জেরুজালেমে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে আক্রমণ চালানো হয়।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন স্কিপ সাস্ক। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.